জন্নতের পেলে সুখ বরাহলব, তাও শুনো জোর পাপির উপরাহলব।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। এই প্রোগ্রাম ইনশাআল্লাহুল করিম 10ই মুহররমুল হারাম পর্যন্ত সম্প্রচারিত হবে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। গতকাল একটি বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকেও একটি বিষয় নিয়ে আলোচনা করবো। আসনের পূর্বে দরুদে পাকের ফজিলত সম্পর্কে শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সারাদিনে আমার উপর 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, যার সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদাত এসেছে, যার ব্যাপারে বড় বড় সাহাবায়ে কেরাম আলোচনা করেছেন এবং যার জীবনী পড়ে আলহামদুলিল্লাহ আমাদের ঈমান তাজা হয়। তো ওনার ইসলাম গ্রহণের পূর্বের অবস্থা কেমন ছিল, ইসলাম গ্রহণের পরের অবস্থা কী ছিল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার বন্ডিং কেমন ছিল, আর উনি যখন খিলাফত পেলেন, খিলাফতের দায়িত্ব পেলেন, তো সেই সময় ওনার আন্দাজে মুবারাকা কেমন ছিল, উনি নিজের যে দায়িত্ব খিলাফতের দায়িত্ব এটাকে কীভাবে পালন করেছেন, বিশেষ করে উনি ন্যায় বিচারের ক্ষেত্রে কেমন ছিলেন, উনি কাজী নিযুক্ত করার ক্ষেত্রে কেমন ছিলেন এবং উম্মতকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে ওনার অবদান কেমন ছিল, ইনশাআল্লাহুল করিম এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা শুনবো। আমাদের সাথে মাশাআল্লাহুল করিম মোবালিকা দাওয়াত ইসলাম হিসেবে আমাদের হুসাইন আকবর ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ আছেন আমার হুজুর। আজকে আমাদের সাথে ইনশাআল্লাহ ওনার কাছ থেকে আমরা এই ব্যাপারে আলোচনা শুনবো। এবং নাতখা হিসেবে আমাদের ইকবাল ভাই আছেন, কেমন আছেন হুজুর?
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ। তো নাতও হবে, কালামও হবে, মানকাবাতে কারবালাও হবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আসুন দেরি না করে একটি কালাম আমরা শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আজকে যে বিষয় সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। ইসলামের আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ইনশাআল্লাহ আজওয়াজাল আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করব এবং আপনারা শ্রবণ করবেন ইনশাআল্লাহ আজওয়াজাল। সাল্লি
মোর যদ তো
তোমার
সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুব সুন্দর কালাম আমরা শুনলাম প্রিয় নবীর মর্যাদার ব্যাপারে, প্রিয় নবীর শান ও মানের ব্যাপারে। আল্লাহ পাকের দরবারে কেমন মর্যাদা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাক আমাদের সবাইকে আমার নবীর শান মান বোঝার এবং ওই আকিদা পোষণ করার, যে আকিদা সাহাবারা রেখেছে, যে আকিদা তাবেইন তাবে তাবেইন এবং আইম্মায়ে মুজতাহিদিনরা রেখেছে, তো আল্লাহ পাক আমাদেরকে ওই আকিদা পোষণ করার এবং এমন ইশক মহাব্বত অন্তরে রাখার তৌফিক দান করুক। দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখেছি, তা হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী, অর্থাৎ ওনাকে শহীদ করা হয়েছে আরবি মাসের কোন তারিখে, এটা আপনারা উত্তর পাঠাতে থাকুন, ইনশাআল্লাহ আমরা সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করব। আজকে বিষয় রেখেছি সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, আসুন শুনে নেই শুরুতে ওনার কিছুটা ঝলক আমরা হোসেন আকবর ভাইয়ের কাছ থেকে। জি হুজুর।
আজকে প্রোগ্রাম ফয়জানে সাহাবা ও আহলে বাইত খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা বিষয় আজকে নেওয়া হয়েছে যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা।
জি,
এমন শাসক, এমন খলিফা, আল্লাহু আকবার, পৃথিবীর জমিনের মধ্যে ফারুক আজমের মতো শাসক খলিফা অদ্বিতীয়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যদি আমরা দেখি এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, এই ফারুক আজম এটা আসলে অনেক দিক দিয়ে আলোচনা করা যায়। যদি আমরা দেখি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এর জীবন বৃত্তান্ত আলোচনা, এটা এমন এমন তার জিন্দেগির মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জহির হায়াত ছিল 63 ইয়ার্স, 63 বছর।
আচ্ছা,
ফারুক আজমের ছিল 63।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
27 বছরে ইসলাম গ্রহণ করেছিলেন আমার দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করেছিলেন ফারুক আজমের জন্য, আল্লাহ পাক যেন ফারুক আজম দ্বার ইসলামের সম্মানকে বুলন্দ করে।
সুবহান
আল্লাহ পাক, আমার দয়াল নবীর দোয়া করতে দেরি আল্লাহ পাক কবুল করে ফেলেছে।
জি,
উদ্দেশ্য নিয়ে আসছিল যে দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করতে, নাউজুবিল্লাহ, দুনিয়া থেকে সরিয়ে দিতে।
জি,
কিন্তু আল্লাহ পাকের দয়াতে ঘটনা কমবেশি আমি আপনি সকলে জানি, প্রতিমধ্যে তার বোন হ্যাঁ আগে থেকে কলমা পড়েছিল, কোরআন পাকের তেলাওয়াত করছিল, গিয়েছে ঘরে যাওয়ার পরে কী তেলাওয়াত করছে জিজ্ঞেস করেছে, আমি সংক্ষেপে বলছি, বলছে কোরআন পাকের তেলাওয়াত, খুলেছে কী পড়ছে হাতে নিয়েছে, নেওয়ার পরে দেখতে পেলেন সর্বপ্রথম সূরা তহা।
জি,
সূরা তহা পড়তে পড়তে আয়াত শরীফ এসেছে, ওই আয়াত শরীফ তার দিলে এমন প্রভাবিত করেছে, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিল, সর্বশ্রেষ্ঠ সাহসিকতার দিক দিয়ে অনেক পোলোয়ান ছিল,
বংশের দিক দিয়েও, সে
বংশের দিক দিয়েও অল, একেবারে অল সব দিকে। তো এমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোরআনে পাকের আয়াত তাকে কি করে ফেলেছে,
জি,
সেই অন্ধকারচ্ছন্ন হৃদয়ের মধ্যে নূরের ঝলক বিদ্যমান হয়ে গিয়েছে।
সুবহানাল্লাহ,
আমার দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার প্রভাব। তো আমরা মুসলমান, দেখেন আমাদের দিল যতই কঠিন হোক না কেন, আমরা যত বড়ই গুনাহগার হোক না কেন, আমি বলবো কোরআনে পাকের তেলাওয়াতটা শুরু করি, যেভাবে কোরআনে পাকের আয়াত শরীফ এই মহান যে আপনার ইসলামের আগে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দিল অন্ধকারচ্ছন্ন দিলকে ইসলামের নূরে আলোকিত হয়ে গিয়েছে, কিতাবের মধ্যে এসেছে, বান্দা কোরআন পাকের তেলাওয়াত করলে মরা দিল জীবিত হয়ে যায়।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন বৃত্তান্ত, ফারুক উপাধিটা যদি একটু আমরা যাই, আসলে যখন ইসলাম কলমা পড়েছে এরপর দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাতের দরবারে আসার পরে, কলমা পড়ার পরে পরের দিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে 39 জনের পরে মানে মুতাম্মিমুল আরবাইন উপাধি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ 40-এর পরিপূরক।
জি,
এই 40 জন দুই সারি হয়ে, এক সারির সামনে ছিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, অন্য সারির সম্মুখে ছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা।
সুবহানাল্লাহ, সাইয়েদুস শুহাদা,
সাইয়েদুস শুহাদা।
জি,
এই শান শওকতে এর আগে কখনো মুসলমানগণ প্রকাশ্যভাবে কি হয় নাই, ইসলাম প্রচার প্রসার করার সাহস পায় নাই। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হকের উপর নেই? ইসলাম কি হক নয়? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হোয়াই নট, কেন নয়? অবশ্যই। এই কথা যখন বললেন, তাহলে আমরা গোপনে কেন ইসলাম প্রকাশ্যে? সর্বপ্রথম এই প্রকাশ্যে আজান হবে, সর্বপ্রথম হেরাম শরীফের মধ্যে নামাজ হবে, তাকবীর হবে, উঁচু আওয়াজে নারা লাগাবে।
সুবহানাল্লাহ।
দুই সারি হয়ে যখন গেলেন, আজান আর তাকবীর হলো, নামাজ হলো, এর পরবর্তীতে আমার দয়াল নবী ওই মজলিসে ফারুক আজম রাদিয়াল্লাহু উপাধি ফারুক আজম রেখে দিয়েছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার। ফারুক আজম মানে সত্য মিথ্যার পার্থক্যকারী, সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম, সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী। এটা যদি আমরা দেখি তার জীবনের মধ্যে, বিশেষ করে তার বিচার বিভাগের মধ্যে, ন্যায় বিচারের দীপ্তিধারার মধ্যে, আল্লাহ আকবার। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের আগে, খেলাফতের আগে পরে সর্বাবস্থায় ইনসাফ এর বিপ্লব ঘটিয়েছে। কেমন ইনসাফ এর বিপ্লব ঘটিয়েছে? যখন খেলাফত পান নাই, খেলাফতের আগে আমার দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজির ছিলেন। আমার দয়াল নবী বলেন যে প্রত্যেক নবীর উজির থাকে, আমার উজির হচ্ছে আসমানে দুইজন, জমিনে দুইজন। জিব্রিল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম হচ্ছে আসমানের, জমিনে হচ্ছে সিদ্দিক আকবর এবং উমর ফারুক আজম
রাদিয়াল্লাহু। সুবহানাল্লাহ।
তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আগেও আমার দয়াল নবীকে এমন এমন পরামর্শ দিতেন বিভিন্ন প্রেক্ষাপটে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে।
জি,
দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিতেন এবং পরবর্তীতে পরামর্শের ওই পরামর্শের ভিত্তিতে প্রায় এক রাবায়েত অনুযায়ী 13টি, অন্য রাবায়েত অনুযায়ী 17টি আয়াত শরীফ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার রায়ের পক্ষে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এমন ইনসাফ প্রতিষ্ঠা বিপ্লব ঘটিয়ে দিয়েছে গোটা পৃথিবীর মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আমরা দেখি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা ইসলামের মধ্যে কি কি হয়েছে, শুরুতে যদি একটু বলে দিই যে অনেক বিষয় বর্তমানে বিশ্বের মধ্যে এবং জাতিসংঘসহ রাষ্ট্রীয় সরকারের যত আইন কানুন আছে, বিচার যত বিচার বিভাগ আছে, অনেক কিছু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
আল্লাহু আকবার।
যদি আমরা দেখি তার মধ্যে কয়েকটি, যেমন বাইতুল মাল
জি
প্রতিষ্ঠা করা, আদালত প্রতিষ্ঠা করা, কাজী নিয়োগ দান করা, তারিখ এবং হিজরি সন প্রবর্তন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা করেছেন। আমিরুল মুমিনিন যে উপাধি সর্বপ্রথম ফারুক আজমকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। ভূমি পরিমাপ, নদী খনন, বিজিত রাজ্যসমূহকে বিভিন্ন জেলা এবং ও থানায় বিভক্ত করা, আদমশুমারি যেটা আমরা আদমশুমারি গণনা করি, জেলখানা প্রতিষ্ঠা করা, সেনানিবাস প্রতিষ্ঠা করা, জামাতে তারাবির নামাজ কায়েম করা, আল্লাহ আকবার, ফরাইজে আউল এবং মাসআলার উদ্ভাবন করা, ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম ফারুক আজম প্রতিষ্ঠা করেছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, এবং বৃদ্ধি মদ্যপানের শাস্তি 80 দুররা ফারুক আজম রাদিয়াল্লাহু নির্ধারণ করেছেন। জানাজার নামাজে যে 4 তাকবীর আমরা পড়ি বর্তমানে,
জি,
ওইটার ঐক্যমত, ওইটাও ফারুক আজম প্রতিষ্ঠিত করেছেন।
সুবহানাল্লাহ।
এবং ঐক্যমত প্রতিষ্ঠা ইমাম, মুয়াজ্জিন, খতিব সর্বপ্রথম ফারুক আজম নিয়োগ দিয়েছিলেন। আল্লাহু আকবার, রাষ্ট্রীয় কর্মকর্তা, কর্মচারীদের জন্য বেতন নির্ধারণ ইত্যাদি আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা বর্তমানে আমাদের জীবনের মধ্যে আমরা যদি দেখি, বর্তমানে আমরা তো আমাদের রাষ্ট্র বলেন, আমাদের সমাজ বলেন, আমাদের পরিবার বলেন, আমরা যদি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার শিকানু দেওয়া
আল্লাহ আল্লাহ
যে বিচার বিভাগ কার্যক্রম করেছেন, এটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, রাষ্ট্র হবে এক আদর্শময় রাষ্ট্র, সমাজ হবে এক আদর্শময় সমাজ, আর পরিবার হবে এক আদর্শময় পরিবার।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেটা আমরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে পাই, আসলে এটাই তো ইসলামের শিক্ষা। ইসলাম এটাই শেখায় যে আমরা যেখানেই থাকি আমরা সদা সর্বদা এমন আদর্শ নিজের মধ্যে আনব যেটার মাধ্যমে সকল মানুষ শান্তিতে থাকবে, আমার দ্বারা কেউ কষ্ট পাবে না, আমার দ্বারা কেউ ক্ষতির সম্মুখীন হবে না, আমার দ্বারা না রাষ্ট্র, না সমাজ, না ব্যক্তি, না পরিবার কোনো কিছুই ডিস্টার্ব হবে না। আলহামদুলিল্লাহ সাইয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা করে দেখিয়েছেন, এবং খিলাফতকালীন সময়ে, যেটা সবচেয়ে গুরু একটা দায়িত্ব এবং অনেক কঠিন একটা দায়িত্ব, যেটাকে আমরা এখন অনেক ইজি মনে করি, আর এটাকে পাওয়ার জন্য অনেক অনেক মানুষ এখন মানে কি বলবো মানে চেষ্টা করে যে একটা পদ পেয়ে যাব, নেতা হব, মানুষের সেবা করব, কিন্তু এটা এত সহজ বিষয় না। সাইয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালীন সময়ে খিলাফতের দায়িত্ব পালন করেছেন, জনগণের খিদমতও করেছেন, এবং সবার সেবা শুশ্রূষা যার যেটা প্রয়োজন সেটাও করেছেন, এবং সেই সাথে ন্যায় বিচারের ক্ষেত্রে উনি একেবারে ছাড় দেন নাই, যে যার ক্ষেত্রে ন্যায় হওয়ার দরকার তাকে ন্যায় বিচার দিয়েছে। ইভেন কি নিজের ছেলের ক্ষেত্র আমরা কিতাবের মধ্যে পেয়েছি যে নিজের ছেলের সিচুয়েশন যখন ওনার সামনে আসলো সেখানেও উনি ন্যায় বিচার করেছেন।
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বিচারের যে উজ্জ্বল প্রদীপ, এটা কেমন ছিল?
জি,
আসলে আমি যখন স্টাডি করছিলাম
জি
লিয়াকত ভাই এই বিষয়ে, আসলে আমি হেরান হয়ে গিয়েছি যে আমি আজকের মূল আলোচনা যেখান থেকে করছি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত প্রায় 800 পৃষ্ঠা সম্বলিত কিতাব ফয়জান ফারুক আজম।
800 পৃষ্ঠার কিতাব,
দুই খণ্ড।
আল্লাহু আকবার আল্লাহু আকবার,
আমি হেরান হয়ে গিয়েছি। আমি চিন্তা করতেছি দাওয়াত ইসলামী কামালকার দিয়া এই এত এত ঘটনা, এত এত চমৎকার, ইমেজিং
জি,
একেবারে আপনি কিভাবে বিচার করেছে, কিভাবে এই বিচার কার্য সম্পাদন করেছে, কিভাবে তার যশ ছিল, যারা বিচার বিভাগের প্রধান ছিল তাদেরকে তরবিয়ত করত, একেবারে সম্পূর্ণ এক কথায় লিয়াকত ভাই, যদি আমরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনীর মধ্যে যে খেলাফতের, যখন বিশেষ করে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা 10 বছর 6 মাস 4 দিন খেলাফতের স্থানে ছিলেন,
বলা হচ্ছে ওনার টার্মটাই বেশি বড় ছিল।
জি জি জি, এটা যদি কেউ স্টাডি করে, বর্তমানে তো সব কিছু তার দেখানো পথে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে, কিন্তু তার উসুলের মধ্যে নেই।
আল্লাহ আল্লাহ,
তিনি যে উসুল
দিয়ে গিয়েছেন,
যে মূল ধারা আমাদেরকে দিয়ে গিয়েছেন সেটার মধ্যে নেই। ফারুক আজম রাদিয়াল্লাহু
তাআলা বলে তো হুজুর সবখানে শুধু শান্তি আর শান্তি হতো।
জি জি বিলকুল, শান্তি আর শান্তি হতো।
জি, তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে যেখানে আসি, একটা বিষয় এটা যে আমাকে ন্যায় বিচার করতে যে সমাজপতি হতে হবে এটা তো না, আমাকে ন্যায় বিচার করতে হলে যে নেতা হতে হবে এমনটা তো না, আমাকে দেশের শাসক হতে হবে এমনটা তো না, আমি যে অবস্থানে আছি আমি সেখানে ন্যায় বিচার করি, আমি আমার পরিবারে আছি, আমি একজন দায়িত্ববান ব্যক্তি এবং পরিবারের মধ্যে আমাকে কর্তা হিসেবে মানা হয়, আমি সেখানে ন্যায় বিচার করি, আচ্ছা আমি বন্ধু মহলে আছি সেখানে ন্যায় বিচার করি, আমি অফিসে আছি সেখানে ন্যায় বিচার করি, আমি আমার সমাজে আছি, সমাজের একজন নাগরিক হিসেবে আমি সেখানে ন্যায় বিচার করি, তো আজকে এই বিচারের যে ধারা এটা থেকে আমরা অনেক দূরে, অনেক দূরে। এমনও দেখতে পাওয়া যায় যে যারা আসলেই, অনেক সময় দেখা যায় যে বিচার অনেক জায়গায় হয়, এলাকায় বলেন, সমাজে বলেন, কোর্টে বলেন, আদালতে বলেন, বিভিন্ন জায়গায় বিচারের কার্যক্রম আমরা দেখতে পাই, তো সেখানে আজকে আফসোসের সাথে বলতে হয় মুসলমান যে অন্যায়কারী তার সাপোর্ট নিয়ে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, আর যেদিকে একজন মজলুম ওই মিথ্যা সাক্ষ্যের কারণে তার দিকে রায় চলে যাচ্ছে, আর এদিকে মজলুম সে রায় পাচ্ছে না, সে এদিক সেদিক ছোটাছুটি করছে। অথচ ফারুক আজমের দর, ফারুক আজমের সময় যদি আমরা দেখি তাহলে সেখানে যারা মজলুম ছিল এরা ন্যায় বিচার পেত, সেখানে অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়া হতো না।
ফারুক বলেন, সে যে হোক, সে আমার আত্মীয় হোক,
জি,
সে আমার প্রতিবেশী হোক, অর্থাৎ ফারুক আজম রদিউল্লাহ কোল এমন একটা আছে,
জি,
বিচারক তো সেই লেখক ভাই, বিচারক তো সেই,
জি,
যে তার রাষ্ট্র থেকে, রাজ্য থেকে একজন প্রজা এসেছে,
জি,
এবং প্রজা এক পক্ষেবাদী আর অপরবাদী হচ্ছে যে বিচারপতির আত্মীয় স্বজন,
জি,
প্রজা এসেছে বাদী হয়ে, হ্যাঁ, বিচার নিয়ে, কার বিচার, যিনি বিচারক, ওই বিচারকের ছেলের ছেলের বিরুদ্ধে, এই প্রজা এবং নিজের আত্মীয় স্বজন তার ছেলে অথবা পরিবার কেউ যদি হয়, এই কারণের মধ্যেই দুটোটাকে বিচার যথাযথ কোরআন এবং হাদিস ইজমাইভাবে যে হকের উপর বিচার করে যেদিকে রায় যায় সেদিকে রায় যাওয়াটাই হচ্ছে মূল বিচারপতির মূল একটাই উদ্দেশ্য, সে তাহলে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
কিতাবের মধ্যে এসেছে
যে
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনটি আয়াত আল্লাহ পাক নাজিল করেছে, এরপরে মানুষের বিচার কার্য সম্পাদন করা, এটা আমি আশ্চর্য হয়ে গিয়েছি,
জি।
তার মধ্যে একটি হচ্ছে যে ব্যক্তি আল্লাহ পাকের মানে নাজিলকৃত যে হুকুম আছে,
জি,
ওই হুকুমের উপর ভিত্তি করে বিচার করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই ব্যক্তি হচ্ছে কাফের।
আল্লাহ 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 আমাদেরকে হেফাজত করুক।
নাম্বার 2 নম্বর আয়াত নাজিল করেছেন,
জি,
ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন, যে আল্লাহ পাকের দেওয়া হুকুম অনুযায়ী যে ব্যক্তি বিচার কার্য সম্পাদন করবে না, ফাউলাইকা হুমুল যালিমুন, ওই ব্যক্তি জালিম,
জালিম হয়ে যাবে,
জালিম। 3 নম্বর আয়াতে বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ পাকের দেওয়া হুকুম অনুযায়ী যে ব্যক্তি বিচার কার্য সম্পাদন করবে না ওই ব্যক্তি হচ্ছে ফাসিক, ফাজির।
আল্লাহু আকবার, আল্লাহ।
দেখেন
আজকে আমরা এটাকে অনেক ইজি মনে করতেছি,
অনেক মানে কিবার নরমালি নিয়ে গিয়েছে, কোনো তাওয়াজ্জুই নাই। আপনি যদি সতে সতে বিচার দেখেন আমার মনে হয় 98% কিরকম একেবারে কোরআন এবং হাদিস বিপরীতে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে, আপনার মিশর বলেন, বাইজেন্টাইন বলেন, বিভিন্ন অনেক রাষ্ট্র স্বাধীন করেছেন, এমন এমন রাষ্ট্র স্বাধীন করেছিলেন যে রাষ্ট্রগুলি তখনকার স্বাধীন করা চ্যালেঞ্জিং ছিল,
জি,
বড়ই কঠিন ছিল। কিন্তু উনি ইনসানিয়তের, উনি বলছেন যখন ইসলাম থেকে এসেছে, যখন উনি খেলাফতের দায়িত্ব পেয়েছেন, এমন একটা বাসন দিয়েছেন যে বাসনের কারণে কাফের মুশরিকগণও তাদের মাল সামানা নিরাপত্তার জন্য চিন্তা চলে গিয়েছে, দরজা খোলা রাখত, অনেক মাল সামানা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কোষাগারের মধ্যে জমা থাকতো নিশ্চিন্তে।
সুবহানাল্লাহ।
এখান থেকে আমাদের অনেক শিক্ষা আছে, আমরা যারা সমাজের প্রধান আছি, যারা আমরা এই আদালতের কোর্টের মধ্যে আমরা যারা দায়িত্বরত আছি, আপনি কি জানেন যে এই দায়িত্বটা কত মহান দায়িত্ব,
মহান দায়িত্ব এবং কঠিন দায়িত্ব,
কঠিন দায়িত্ব এবং খুবই সেনসিটিভ একটা বিষয়।
আমাদের দিন কিন্তু প্রশ্ন করা হবে,
কিতাবের মধ্যে এসেছে যে আপনার কাজী নিয়োগের ক্ষেত্রে তার থেকে শরীয়ে ইলম থাকা জরুরি।
আল্লাহ আকবার।
ফয়জানে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কিতাবের মধ্যে আল্লাহ আকবার প্রায় 8টি গুণ বর্ণনা করেছেন কোন ব্যক্তি বিচারক হতে পারবে।
আল্লাহ আকবার।
প্রায় 8টি, তার মধ্যে তাকওয়াবান হওয়া, হ্যাঁ, কোরআনের শরীয়তের ইলম থাকা। ফারুক আজম বলেন যদি শরীয়তের ইলম না থাকে তাহলে সে বিচার করতে গিয়ে যতটুকু লাভ করবে তার চেয়ে হাজার গুণ ক্ষতি
করবে। আসলে আসলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ হোসেন আকবর ভাই আপনার কাছে আমি আবারও আসব।
আমি একটা হাদিসে পার্ট অ্যাড করবো শুধুমাত্র, যেহেতু আমরা অন্য আরেকটা বিষয়ে চলে যাব,
যে
যারা বিচার কাজ সম্পাদন করবে তাদের জন্য যথাযথ করবে, কাল কিয়ামতের ময়দানে হাদিসে পাকের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে একটা মাত্র ছায়া থাকবে, চার ধরনের ব্যক্তি ওই আরশের ছায়া, অন্য রেওয়ায়েতে আরো অন্যান্য জন ব্যক্তির কথা এসেছে, এখানে বিলখুসুস এক এক রেওয়ায়েতে এসেছে, চার ধরনের ব্যক্তি আরশ আজিমের ছায়ার নিচে থাকবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যিনি তার যৌবন অবস্থায় আল্লাহ পাকের যথাযথ ইবাদতের মাধ্যমে যৌবন অতিবাহিত করেছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এদিকে কি আমাদের তাওয়াজ্জু আছে?
বিলকুল নেই,
অনেক নেই। একদিকে আমাদের তাওয়াজ্জু নেই, নাম্বার দুই, ওই ব্যক্তি আরো সাজিমের চাই নিচে থাকবে। সে কোনো ব্যক্তি যখন দান করবে, দান ডান হাতে করবে বাম হাতে যেন না জানে, ওই ব্যক্তি আরো সাজিমের ছায়ের নিচে কাল কিয়ামতের ময়দানে থাকবে। নাম্বার তিন, ওই ব্যক্তি যিনি ব্যবসা বাণিজ্য করে, সততার সাথে করে, ন্যায়ের সাথে ব্যবসা বাণিজ্য করে, ধোকাবাজিটা করে না, ওই ব্যক্তি আরো সাজিমের ছায়ের নিচে থাকবে। এবং নাম্বার চার, যেটা আমাদের আজকের পয়েন্ট, সেটা হচ্ছে ওই বিচারক যিনি আদল ও এবং ইনসাফের সাথে, ন্যায়ের সাথে বিচার কার্য সম্পাদন করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কাল কিয়ামতের কঠিন মুহূর্তে, ওই মুহূর্তের কথা শুনে ফারুকে আজম কান্না করতে করতে বেহোস হয়ে যেতেন, ওই মুহূর্তে একটাই মাত্র চাই থাকবে আরশ আজিমের ছায়ের নিচে ওই বিচার হাকিমকে আল্লাহ পাক স্থান দান।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা দর্শকবৃন্দ শুনছেন, যারা এই কাজের সাথে সম্পৃক্ত, বিশেষ করে বিচার কার্যের সাথে, সেটা সমাজে হতে পারে, রাষ্ট্রের হতে পারে, কোর্ট আদালতের হতে পারে, তো ভয় করা উচিত। যদি যদি পূর্বে কোনো অন্যায় অবিচার করা হয়ে থাকে, তাহলে ভয় করা উচিত, তওবা করা উচিত, কেননা এটা অনেক সেন্সিটিভ একটা বিষয়, কঠিন একটি বিষয়। কাল কিয়ামতের দিন এটার জন্য পাকড়াও করা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। একটি প্যাকেজ অনুষ্ঠানে আমরা সামিল করে থাকি, যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামাত সম্পর্কে জানতে পারি। আসুন সেই প্যাকেজটি আমরা দেখে আসি।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আজকে শ্রবণ করব আহলে বায়েতের প্রতি বিদ্বেষ পোষণকারীর কিরকম দুনিয়ার মধ্যে সাজা প্রাপ্ত হয়েছে। ইমামে আলী মাকাম, ইমামে আরশে মাকাম, ইমামে হুমাম, ইমামে তৃষ্ণায়ে কাম, হজরতে সাইয়দুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দশই মুহাররমুল হারম শুক্রবার 61 হিজরিতে ইয়াজিদ বাহিনীর জুলুম নির্যাতনের প্রতিবাদে যখন কারবালার প্রান্তরে ভাষণ দিচ্ছিলেন, তখন তার মজলুম কাফেলার তাবু সংরক্ষণের উদ্দেশ্যে খননকৃত খন্দকে প্রজ্বলিত আগুনের দিকে ইঙ্গিত করে মালিক বিন উরওয়া নামক এক বিয়াদব ইয়াজিদি বেপরোয়াভাবে বকাবকি করতে লাগল, হ্যাঁ হুসাইন, তুমি জাহান্নামের আগুনের পূর্বে এখানে আগুন জ্বালিয়েছ? তার কথার জবাবে হযরতে সাইয়দুনা ইমামে আলী মাকাম বললেন, কাযযাবতা ইয়া আদুওয়াল্লাহ, অর্থাৎ হে আল্লাহর দুশমন, তুই মিথ্যুক, তোর কি ধারণা আল্লাহর পানা আমি দুজখে যাব? ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার একজন নিবেদিত প্রাণ যুবক হযরতে সাইয়দুনা মুসলিম বিন আউসাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নরধম ইয়াজিদের মুখে তীর নিক্ষেপের জন্য হযরতে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট অনুমতি প্রার্থনা করলেন, কিন্তু হযরতে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তীর নিক্ষেপের অনুমতি না দিয়ে বললেন, আমাদের পক্ষ থেকে যুদ্ধের সূচনা করতে চাই না। অতঃপর ইমামে তৃষ্ণায়ে কাম সাইয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উত্তোলন করে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে রব্বে কাহার, তুমি এই পাপিষ্টকে পরকালের দুজুকের আগুনের শাস্তি দেওয়ার পূর্বে ইহকালের আগুনের শাস্তি প্রদান করো। হযরতে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া সাথে সাথেই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। সেই নরধমের ঘোড়ার পা মাটির একটি গর্তে পতিত হয়ে ঘোড়াটি প্রচণ্ড বেগে ধাক্কা খেল, ফলে সেই নরধম বিয়াদব ঘোড়ার পিঠ থেকে পড়ে ধরাশায়ী হল। তার পা দুটি ঘোড়ার রেকাবের সাথে আটকে গেল। ঘোড়া তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে সেই খন্দকের লেলিহান আগুনে নিক্ষেপ করল, আর সেই নর পিশাচ আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তার এই করুণ পরিণতি দেখে ইমামে আলী মাকাম ইমামে তৃষ্ণায়ে কাম হযরতে সাইয়দুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায়ে শুকর আদায় করলেন এবং আল্লাহ পাকের প্রশংসা করে বললেন, হে আল্লাহ, তোমার শুকরিয়া জ্ঞাপন করছি, তুমি আমার চোখের সামনে রাসূলের পরিবারের একজন দুশমনকে শাস্তি দিয়েছো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা বুঝতে পেরেছি, যারা আহলে বায়েতের প্রতি বিদ্বেষ পোষণ করে, যারা আহলে বায়েতকে বকাবকি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পাপিষ্ট বিয়াদবকে পরকালের শাস্তির পূর্বে দুনিয়াতে শাস্তি প্রদান করে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বায়েতের প্রতি মহাব্বত এবং ভালোবাসার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
শুনলেন তো আপনারা, যে আহলে বায়েতের সাথে যারা বিয়াদবি করে, আহলে বায়েতের সাথে যারা শত্রুতামি করে, বিদ্বেষ পোষণ করে, তাদের পরিণতি কী হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে বাইতের মহব্বত অন্তরে রাখার তৌফিক দান করুক। অনেকে কল করেছেন আমাদেরকে, আসুন কলগুলো অনুষ্ঠানে আমরা সামিল করি। জি,
আমি একটি থেকে বলছিলাম, আমার নাম শামসুদ্দোহা। দেখছি এই অনুষ্ঠানটি অনেক সুন্দর, এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়।
আচ্ছা, মানকাবাতে কারবালা শুনতে চেয়েছেন, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, মানকাবাতে কারবালা আমরা সামিল করব। জি, পরবর্তী কল।
দীপনকাজী বলছিলাম, কোন দিকে আমি আপনাদের মাদানী চ্যানেল দেখতেছিলাম, ফজর আলোচনা করতেছেন, ওনারা আলোচনা দেখতেছি।
মাশাআল্লাহ, অন্য কেউ দেখার দাওয়াত দিবেন। জি, পরবর্তী কল।
রাজীব ফরিদপুর আলবের বিভাগ, মাদানী চ্যানেল অনুষ্ঠান প্রয়োজনে সাহাবা ও আহলে বাইত, এই অনুষ্ঠান দেখছি, এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়, আহলে বাইত সম্পর্কে অনেক কিছু শেখা যায় এবং জানা যায়। এই অনুষ্ঠানে আমার অনুরোধ, হুজুর থেকে আমি জানতে চাচ্ছি আহলে বাইতকে আমি কিভাবে অনুসরণ করব।
আহলে বাইতকে কিভাবে অনুসরণ করবেন, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। জি, পরবর্তী কল।
আমার নাম মেহেদি হোসেন ওয়ালেদ, আমি পঞ্চকোট সমাজপাড়া থেকে আরজ করছিলাম। আমি এখন ফজরের সাহাবা আহলে বাইত দেখতে চাই, আমার খুব ভালো লাগে। আমি একটি মানকাবা শুনতে চাই, মানকাবাটি হলো নবী সকল সাহাবি জান্নাতে জান্নাতি, শুনিয়া দিলে খুব খুশি হব।
ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব শোনানোর জন্য। অনেক কালামের অনুরোধ চলে এসেছে, ইকবাল ভাই আপনি কয়েকটি কালাম অনুষ্ঠানে সামিল করবেন। জি,
তুমি অসীমের প্রাণী হোসেন, তুমি মুমিনের শানী মাম হোসেন, তুমি আশিকের প্রাণী মাম হোসেন, তুমি মুমিনের শানী মাম হোসেন,
কারবালায় করেছো তুমি
আসলে এই কারবালার যারা শহীদ হয়েছেন, কারবালার যারা সাথী ছিলেন, তারাও কেমন ন্যায় বিচার করেছেন না? তারা কম্প্রোমাইজ করে নাই, চাইলে নিজের জানকে বাঁচানোর জন্য, নিজের প্রাণকে বাঁচানোর জন্য সেই পাপিষ্ট ইয়াজিদের সাথে সমঝোতা করে ফেলতে পারতেন, কিন্তু না, ইমাম হুসেন রদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং উম্মতদেরকে একত্রিত রেখেছেন, যেটা ফারুকে আজম রদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে থেকে আমরা পাই। জি হুজুর,
মাশাআল্লাহ। যে ফারুক আজম রদিয়াল্লাহু তাআলা আনহু যেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, সত্যকে প্রচার প্রসারিত করেছেন,
যে
এর পরবর্তীতে উসমানের গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইমাম হাসান হুসাইন একেবারে পরম্পরায় প্রত্যেকে কিন্তু যেই খেলাফত প্রতিষ্ঠাতা করেছেন বিচার কার্য সহ সত্য প্রতিষ্ঠাতা সবকিছু কিন্তু ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়াতেকে অনুসরণ করেই ওরা এটা প্রতিষ্ঠিত করেছে।
আল্লাহু আকবার।
তার একটা দৃষ্টান্ত হচ্ছে কারবালার প্রান্তর, যেটা এ মাসের দশে মুহররম আমরা যাকে একেবারে সহজে চিনি ইয়োমে আশুরা নাম।
যে
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দলের মধ্যে মাত্র ছিল 72, আর ওদিকে ছিল
হাজারের উপর,
হাজারের উপরে। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে একজন মহান এই একেবারে উমাইয়া খেলাফতের বিশাল এক যোদ্ধা, যিনি একেবারে সাহসী বীর, হযরত হুর বিন ইয়াজিদ ছিলেন।
জি,
হয়তো মাশাআল্লাহ আপনাদের জানা আছে এ হুর বিন ইয়াজিদ উনি উমাইয়া খেলাফতের সাহসী যোদ্ধা ছিলেন। উনি কিন্তু প্রথমে সর্বপ্রথম যিনি পানি না পাওয়ার জন্য যিনি তাদেরকে 72 সংখ্যা ইমাম হুসাইনের দলকে আটক করেছিলেন হুর বিন ইয়াজিদ ছিলেন, উনি ভুলের মধ্যে ছিলেন, অন্ধকারের মধ্যে ছিলেন।
জি,
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিষ্ঠিত ন্যায়ের যে আপনার খেলাফতের প্রতিষ্ঠিত এটা কেমন ভাবে প্রভাব পড়েছে পরবর্তীতেও কিতাবের মধ্যে এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার ভাষণ, তার চরিত্র, তার সততার যে আপনার দৃষ্টান্ত, এটা দেখেই হুর বিন ইয়াজিদ পরবর্তীতে যখন ইমাম হুসাইন সর্বশেষ জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা, বললেন কারবালা, এটা যখন বললেন ভাষণ শুরু করে দিয়েছেন, তখন ছিল অনেক সৈন্য বাহিনী নিয়ে হুর বিন ইয়াজিদ ছিল। এই ইমাম হুসাইনের ভাষণ শুনে তার দিলের মধ্যে প্রকম্পিত শুরু হয়ে গিয়েছে।
হ্যাঁ হ্যাঁ,
প্রকম্পিত শুরু হয়ে তো ও সাথে সাথে নিচে ছিল, ইমাম হুসাইনের ভাষণ শুনে সে ঘোড়ার উপর চড়ে উঠল। ওঠার পরে বললেন জানি আমি বর্তমানে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আছি, আমি জাহান্নামে যেতে চাই না, আমি যেতে চাই জান্নাতে। সাথে সাথে ইমাম হুসাইনের নিকট গেলেন, সুপ্রত করলেন, সাথে সাথে ক্ষমা চাইলেন, সাথে সাথে ইমাম হুসাইন হুর বিন ইয়াজিদকে ক্ষমা করে দিলেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ক্ষমা করার পরে একেবারে বীরত্বের সাথে অনুমতি নিয়েছেন, হুজুর সকল তোবা করেছেন, সাথে সাথে এখান থেকে আমাদের একটা শিক্ষা, যত বড়ই গুনাহগার হোক না কেন সত্যন্তর যদি তোবা করতে পারি, কিতাবের মধ্যে এসেছে বান্দা যখন যতই বড় হোক সে যদি সত্যন্তর তোবা করে সে যেন তার মায়ের পেট থেকে আজকে জন্ম
নিয়েছে,
কিতাবের মধ্যে এসেছে।
বেশক,
তো দেখেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্ষমার দৃষ্টান্তটা কেমন ছিল না? ক্ষমার দৃষ্টান্ত কোত্থেকে এসেছে? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে।
জি
হ্যাঁ, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের কালে কেমন বিনয়ী ছিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি একটু ওদিকে যাচ্ছি আর একটু, যেহেতু আজকে ফারুক আজম, একবার মিশরের মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করেছেন।
জি,
অনেক শান শৌকতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাকে খাবার কি করলেন, পেশ করলেন। হুজুর বললেন এমন খাবার তো আমি জীবনে দেখি নাই। হুজুর মানে এমন আলিশান কেন খেলাফতের দায়িত্বের মধ্যে আছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা? উনি এটা বক্ষণ করেন নাই, ধরেনও নাই। কি বললেন? যে যারা এমন অনেক গরিব মিসকিন ছিল আমার রাষ্ট্রের মধ্যে আমার আগে,
যে
যারা পেট ভরে গমের রুটি খেতে পারে না, তারা কবরও চলে গেছে, কবরও চলে গেছে, এখন তারা তো চলে গেছে, তারা জান্নাতীদের, জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত তো হয়েছে।
জি,
একেবারে ইনসাফের সাথে। কিন্তু আমি যদি আজ এই খাবারগুলি বক্ষণ করি তারা তো খেতে পারে নাই।
জি,
এমন তো হবে না যে তাদের জান্নাতের স্থানের চেয়ে আমাদের স্থান দূরত্ব হয়ে যাবে।
আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কেমন চিন্তাধারা,
কেমন চিন্তাধারা! সেই হুর বিন ইয়াজিদ উনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এমন বীরত্বের সাথে উনি যুদ্ধ ঘোষণা করলেন। অনেকক্ষণ যুদ্ধ করতে করতে উনি শহীদের সেই আপনার তৃষ্ণার্ত পিপাসার্ত মজলুমীদের পক্ষে হয়ে, কেমন জুলুমের, যারা জুলুমের শিকার হয়েছে তাদের পক্ষ হয়ে যুদ্ধ করে শেষমেশ তোবা করে জান্নাতের মধ্যে চলে গিয়েছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহান ব্যক্তিদের এই মহান মহান যে কুরবানি এবং যে মহান মহান আন্দাজে মুবারাকা এখান থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক, আমাদেরকে বাস দিন ইসলামের উপর চলার হাঁটার তৌফিক দান করুক, কেননা আমাদেরকে অবশেষে সেই রবের দিকে ফিরে যেতে হবে যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে প্রত্যেকটা কিছুর হিসাব দিতে হবে। এখান থেকে আজকে আমরা যা জানতে পারলাম যে নিজেকে ইসলামের আদর্শে আদর্শিত করা, নিজেকে ইসলামের ঢালে নিজেকে তৈরি করা এবং ইসলাম যে পথ আমাদেরকে দেখাচ্ছে সেই পথে আমাদেরকে চলা। আলহামদুলিল্লাহ বর্তমান ফিতনা ফেসাদের যুগে দাওয়াত ইসলামী আমাদেরকে সেই পথে চালানোর চেষ্টা করে যাচ্ছে, যে পথে সাহাবিরা চলেছেন, যে পথে তাবেইন তবে তাবেইনরা চলেছেন, যে পথে আমাদের বুজুগানের দিনরা চলেছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব আমরাও দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই। ইনশাআল্লাহ করিম দেখবেন আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের আন্দাজ এগুলো ইনশাআল্লাহ করিম সুন্দর হয়ে যাবে এবং আমাদের মাধ্যমে অন্যরাও প্রভাবিত হবে। আজকে আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া সেই এক জায়গায় বসে পুরো দুনিয়ার মধ্যে রাজত্ব করছেন, কিভাবে ওনার আখলাকের মাধ্যমে, ওনার আন্দাজের মাধ্যমে, ওনার তরবিয়াতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, তো ওনাকে দেখলেই মানুষ ওনাকে ফলো করার চেষ্টা করে, কারণ উনি নিজেকে শরীয়তের রঙে রঙিন করে নিয়েছে, ইসলামের রঙে নিজেকে রঙিন করে নিয়েছে এবং যা নিজে আমল করে সেটা অন্যকে বলে থাকে। এই জন্য আমরাও যদি দাওয়াত ইসলামের এই পরিবেশের সাথে যুক্ত হতে পারি ইনশাআল্লাহুল করিম দেখবেন আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সব কিছু সুন্দর হয়ে যাবে। আমরা যেখানেই থাকবো সেই পরিবেশটাই সুন্দর হয়ে যাবে। তো সময় একেবারেই উজুর শেষ হয়ে যাচ্ছে, তো আপনার কাছ থেকে শেষ মাদানি ফুল নিয়ে আমি শেষ করে দিই।
জি, শেষ মাদানি ফুলের জন্য আসলে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক নসিহা আছে।
জি জি,
যে এমন নসিহা, মিশর থেকে এক ব্যবসায়ী মদিনা শরীফে এসেছে।
জি,
আমি নসিহাটা বলে ইনশাল্লাহ। আসার পরে ওই মিশরের মধ্যে তা ফারুক আজমের একজন দিনী ভাই ছিল, দিনী ভাই ছিল, ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেন, সংক্ষেপে বলছি যে আমার দিনী ভাইটা কেমন আছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কই ব্যবসায়ী বলল, আপনার দিনী ভাই তো দিনী ভাই নেই, উনি শয়তানের ভাই হয়ে গিয়েছে।
আল্লাহ,
কেন? যে উনি গুনাহের বাজার গরম করছে, মদ জুয়ার মধ্যে উনি লিপ্ত হয়ে গিয়েছে। এটা বলার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়েছেন।
আল্লাহ আল্লাহ,
খেলাফত চলছে কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। কিন্তু সেই মুলকে শামের মধ্যে, মুলকে শাম সিরিয়ার মধ্যে ওই বন্ধু
যে
ওনাকে বললেন, ব্যবসায়ীকে বললেন, দেখুন আমি আপনি এখান থেকে যখন ব্যবসার কার্যক্রম শেষ করে যাবেন তখন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন।
জি,
ঠিকই যোগাযোগ করলেন, একটা চিঠি লিখলেন, আল্লাহ পাক কোরআন পাক নাজিল করেছেন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন পাক নাজিল হয়েছে, আল্লাহ পাক অনেক ইজ্জতওয়ালা, ইলমওয়ালা এবং তিনি গুনাহ ক্ষমা করনেওয়ালা,
আল্লাহু আকবার, আল্লাহ
তোবা কবুল করনেওয়ালা, শুধু তাই নয় অনেক বেশি আজাব দেনেওয়ালাও।
আহ,
দেখেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন এই লাইনটা লিখলেন, কিছু নসিহা লিখলেন, লিখার পরে চিঠি পাঠিয়ে দিলেন, পাঠানোর পরে ওই বন্ধুকে দিলেন ব্যবসায়ী। উনি যখন চিঠি পড়লেন দাঁড়িয়ে গেলেন, কান্না করতে করতে বিহোস হয়ে গিয়েছেন। বিহোস হওয়ার পরে উনি যখন উঠলেন, যে এ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা আমার দিনী ভাইয়ের চিঠিটা আমার দিলে এমন তাসির করেছে, আমি আর দায়ে ভাই কোনো দিক নয়, আমি আল্লাহর কাছে প্রকৃত পক্ষে তোবা করে আমি আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে চাই।
সুবহানাল্লাহ,
এই খবর যখন ফারুক আজমের কাছে আসলেন, বললেন তোমরাও তোমাদের বন্ধুদেরকে এভাবে করে, যারা দিন থেকে দূরে সরে যাচ্ছে, যারা গুনাহের বাজারের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, তোমরা তাদেরকে নসিহা করবে, যদি তোমরা তাদেরকে নসিহা না করো, নেকির দাওয়াত না দাও, তাহলে তোমার বন্ধু মিসগাইড হলে তোমার কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করবে।
বেশক,
দেখেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হতো বাস্তবিক পক্ষে পুরো রাত সেই এলাকার মধ্যে ঘোরাফেরা করতেন, কার কি সমস্যা, ফারুক আজমের সুলতানাত কোথায় ছিল, বন্ধুর প্রতি দূরত্ব চিঠির মাধ্যমে ছিল, ফারুক আজমের সুলতানাত চিঠির মাধ্যমে নীল নদের কাছেও ছিল, নীল নদ নদীও যে আপনার জড়বস্তু ফারুক আজমের খেলাফত মানত, গোটা পৃথিবী অনন্য ফারুক আজমের সেই 22 লক্ষ বর্গ মাইল পর্যন্ত সালতানাত প্রচার প্রসারিত ছিল। এখান থেকে আমাদের শিক্ষা কি? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী নেকির কাজকে অনেক বেশি প্রচার প্রসার করে যাচ্ছে। তো অনেক ইসলামী আমাদের আগে ছিল, দাওয়াত ইসলামী ছাড়াও ভালো হওয়ার জন্য তো আর নির্দিষ্ট একটা সংগঠন না, ওনার সব জায়গায় ভালো হতে পারে। আগের যারা আমাদের বন্ধুরা যারা আশেপাশে আছে, দিন ছিল, হ্যাঁ নেককার ছিল, ইমাম শরীফ পড়তো, নামাজ শরীফ পড়তো, হ্যাঁ তেলাওয়াত কোরআনে পাকের তেলাওয়াত করতো, দারে শরীফ ছিল, জুলবি শরীফ ছিল। তা আমি বলবো ফারুক আজমের জীবনে আমরা যেহেতু শ্রবণ করছি, ফারুক আজমের সেই নেকির দাওয়াতকে আমরা নিয়ে নিই। আগে যে ইসলামী ভাইরা ইজতেমায় যেত, একদিনের জন্য ইজতেমায় গিয়েছে, একদিনের জন্য মাদানী কাফেলা করেছে, আমরাও চাইলে ফারুক আজমের এই গুণটাও আমরা নিতে পারি যে আমরা আমাদের এই বন্ধুদেরকে, আমরা তো হ্যাঁ এমন ইজতেমার মধ্যে যাইতে যাই, আমি একা যাচ্ছি আমার সমাজের মধ্যে ঘরের মধ্যে, ফারুক আজম মদিনাতুল মুনাওয়ারা থেকে মুলকে শামের মধ্যে বন্দুক ইসলাহ করেছে, আর আমরা আমার ভাইকে, আমার ঘরের প্রতিবেশী সমাজ যারা আছে, আগে দাওয়াত ইসলামের মধ্যে যেত, না গেলেও নতুন যারা আছে আমরা তো নেকির দাওয়াতকে দিতে পারি না। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এসেছে যে আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে আমি যেখানে থাকি সেখানে যেন আল্লাহ নেকির দাওয়াত দিতে থাকি।
মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর এটা দাওয়াত ইসলামী আমাদেরকে সহজ করে দিচ্ছে নেকির দাওয়াত দেওয়ার জন্য। তো আমি আবারও বলবো যে আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম। জান্নাতের পেলে সুখবর রাহলে বা দাও শুনো জোর পাপিরু।